Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বিশ্বব্যাপী দেশান্তরণ ও অভিবাসন সমস্যা, আর সঞ্চালন করছেন রোকেয়া হায়দার।
শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যেমন শুনলেন, সতরূপা জানালেন যে আজকের বিষয়বস্তু হচ্ছে দেশান্তরণ এবং অভিবাসন সমস্যা বিশ্বজুড়ে। আজকে আমাদের প্যানেলে দুজন অতিথি রয়েছেন। ঢাকা থেকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক প্রফেসর শহীদুজ্জামান। প্রফেসর শহীদুজ্জামান, আপনি লাইনে আছেন?
হ্যাঁ, আমি লাইনে আছি।
আপনাকে স্বাগত জানাচ্ছি, আগেই ধন্যবাদ জানাচ্ছি আর সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কলকাতা থেকে রয়েছেন শ্রী বরুণ দাশগুপ্ত, হিন্দু পত্রিকার প্রাক্তন সম্পাদক। শ্রী বরুণ দাশগুপ্ত, আপনি লাইনে আছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ দুজনকেই, আপনারা দুজনের সময় করে আমাদের সাথে যোগ দিচ্ছেন। আর যেমন আপনারা শুনলেন যে দেশান্তরণ এবং অভিবাসন সমস্যা আজকাল যে দিনে দিনে বেড়ে চলেছে, সেই সমস্যা নিয়ে আমাদের আজকের আলোচনা। এবং টেলিফোনের রিং দেখছি, লাল বাতি জ্বলে উঠেছে, ফোন তো আসছে এবং তার জবাব আপনারাই দেবেন। শ্রোতাদের প্রশ্ন আপনারা জবাব দেবেন এবং ব্যাখ্যা করবেন কোন প্রশ্নের জবাবে কি বলা যায়। তো দেখা যাক কে কোথা থেকে করছেন। প্রথম প্রশ্ন দেখি, টেলিফোনটা নেওয়া যাক। আরেকটি কল আসছে। হ্যালো।
হ্যালো।
হ্যাঁ,
হ্যালো।
কে বলছেন?
হ্যালো, আমি, হ্যাঁ আমি স্নেহাশিস ঘোষ রায় বলছি কলকাতা থেকে।
বলুন,
আমার প্রশ্নটা হচ্ছে যে মাইগ্রেশনের ফলে কি অ্যাকচুয়ালি অর্থনৈতিক বৈষম্য কিছু দূর হয়?
অর্থনৈতিক বৈষম্য দূর হয় মানে আপনি আরেকটু ব্যাখ্যা করবেন?
মানে সমস্ত পৃথিবীতে যে একটা অর্থনৈতিক বৈষম্য থাকে, ধরুন কোন দেশ থেকে অন্য কোন দেশে কেউ চাকরি বাকরি করতে গেল, সেখান থেকে কিছু বিদেশি মুদ্রা অর্জন করলো, তাতে এই দেশটা উন্নত হলো, এরকম আমাদের ধারণা। বাস্তবিক ভাবে একদম মানে আজকের দিনে কি এই অর্থনৈতিক বৈষম্য সত্যি সত্যি দূর হচ্ছে?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের প্যানেলে যারা আছেন দেখি তারা কি জবাব দেন। প্রফেসর শহীদুজ্জামান, আপনি কি বলবেন যে এই যে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে অর্থনৈতিক কারণেই যাচ্ছে অনেকে, এবং তার ফলে কি অন্য দেশ যেখান থেকে যাচ্ছেন সেই দেশের উন্নতি হচ্ছে, মানুষজনের উন্নতি হচ্ছে?
আমার মনে হয় কিছুটা তো হয়, কেননা এখানে একটা যাওয়া আসার মাধ্যমে অর্থনৈতিক প্রক্রিয়া বৃদ্ধি পাচ্ছে, এবং যারা যাচ্ছে, যে যাচ্ছে সে নিশ্চয়ই একটা অভাবগ্রস্ত অঞ্চল বা লেস রিওয়ার্ডিং অঞ্চল থেকে মোর রিওয়ার্ডিং অঞ্চলে যাচ্ছে, এবং সে সেখানে যদিও এটাকে ব্রেইন ড্রেইন হিসেবে আখ্যায়িত করা হয়, কিন্তু তারপরেও তো একটা অর্থনৈতিক প্রক্রিয়া সে সৃষ্টি করছে যা কিনা হয়তো তার দেশে কন্ট্রিবিউট করবে। আমরা দেখতে পাচ্ছি যেমন বাংলাদেশের বেলায়ও যে একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী মাইগ্রেট ঠিক করছে না, কিন্তু তারা কর্মসংস্থানের জন্য মধ্যপ্রাচ্যে যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে, তো এটা আমাদের দেশের অর্থনীতিতে একটা বিশাল অবদান রাখছে। এবং অনেক তৃতীয় বিশ্বের দেশও কিন্তু তাদের যে অ্যানুয়াল বাজেট সেটা চলছে যে এই এই মাইগ্রেন্ট ফ্লো এর কারণে, কাজেই আমার মনে হয় এটা একটা পজিটিভ কন্ট্রিবিউশন করছে।
শ্রী বরুণ দাশগুপ্ত, আপনি কি বলবেন?
সেটা বলা খুব মুশকিল, এই জন্য যে সাধারণত এই ধরনের যেটা বললেন কলকাতা থেকে প্রশ্ন, সাধারণত যারা যান অভিবাসী হয়ে বিদেশে তারা হচ্ছেন উচ্চশিক্ষিত লোক বা টেকনিক্যালি কোয়ালিফাইড লোক, তারা ওখানে গিয়ে চাকরি বাকরি করে, তাদের হয়তো খানিকটা লাভ হয়, ভালো চাকরি পান। কিন্তু বেশিরভাগ লোকই যান যারা মানে কাইক সং করবার জন্য যান, যেমন দক্ষিণ ভারতের থেকে প্রচুর সংখ্যক মধ্যপ্রাচ্যের দেশগুলিতে কাজ করেন জাস্ট মজুরি রোজগারের জন্য, উপার্জনের জন্য। কাজেই দুটো ইকোনমিক ইয়ে গ্রুপ তাদের দু রকমের সমস্যা এবং দু রকমের কারণে তারা যায়, এই ডিফারেন্সটা আমাদের মনে হয় যে লক্ষ্য করা উচিত।
তো তাতে আপনি কি বলবেন যে যেমন ভারতবর্ষ থেকে যদি যায়, ভারত থেকে যারা যাচ্ছে তা তো ভারতের কি ওই বৈদেশিক মুদ্রা আসছে, যারা ওখানে আয় করছেন তারা দেশে পাঠাচ্ছেন, সেই ক্ষেত্রে কোনো উন্নতি হচ্ছে না?
বৈদেশিক মুদ্রা যারা পাঠাচ্ছেন তারা, তা আমাদের ডেফিনেটলি আমাদের ফরেন এক্সচেঞ্জ কিউটি বাড়ছে, কিন্তু কথা হচ্ছে এটা কতদিন ধরে চলবে? অলরেডি মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে অভিবাসীদের উপরে অনেক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেগুলো ভবিষ্যতে আরো বাড়বে। তাদের ইকোনমি যত ডেভেলপ করবে, তাদের নিজেদের লোক যত বেশি চাকরি চাইতে আসবে, অভিবাসীদের প্রয়োজনটা ততটা কমবে, এটা তো স্বাভাবিক।
আচ্ছা, ধন্যবাদ। আমি শ্রোতাদের মনে করিয়ে দিই, এই মুহূর্তে আপনারা ভয়েস অফ আমেরিকায় আজকে আমাদের বুধবারের নিয়মিত অনুষ্ঠান শুনছেন, কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় দেশান্তরণ ও অভিবাসন সমস্যা বিশ্বজুড়ে। সরাসরি আপনারা প্রশ্ন করতে পারেন, টেলিফোন নাম্বার 2026193062, 2026193062, সরাসরি আপনারা টেলিফোন করে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। বেশ, এবার তাহলে আমরা পরবর্তী শ্রোতার প্রশ্নে যাই।
আসসালামু আলাইকুম, আমার নাম ফারহানা চৌধুরী, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, পুরো আমেরিকায় আমার জানা মতো প্রায় 500,000 উপরে আমরা বাংলাদেশি আছি, এর মধ্যে অলমোস্ট 50% লোকই হয়তো বা ইনলিগাল বা যেখানে বলে বৈধ কাগজপত্র নাই। এই ব্যাপারে আমাদের বর্তমান অনেক কমিউনিটি লিডার, তারপরে আঞ্চলিক সংগঠন বা নিজেরা অনেক কিছু আমরা করে থাকি, কিন্তু আমি জানতে চাচ্ছি সরকার পক্ষ থেকে কি আমাদের জন্য কিছু করা হইতেছে কিনা, বা ওভারঅল শুধুমাত্র আমেরিকা না, ইউরোপ বা মালয়েশিয়া বা যে কোনো কান্ট্রিতেই সরকার থেকে এই যে যারা ইনলিগাল হয়ে গেছেন তাদের পক্ষে কোনো কিছু লবিং বা কোনো কিছু কাজ করা হইতেছে কিনা।
হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ফারহানা। আপনি সরকার মানে বাংলাদেশ সরকারের কথাই বোঝাচ্ছেন যা বুঝলাম। প্রফেসর শহীদুজ্জামান, আপনি কি বলবেন যে বাংলাদেশ সরকার এক্ষেত্রে কি করতে পারেন?
ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এখানে এটাই বলবো যে ইদানিং গত কয়েক বছরে বাংলাদেশে আমাদের যে সিভিল সোসাইটি গ্রুপসগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে অধিকার, এবং এছাড়াও আরো অন্যান্য কিছু রয়েছে, তারা হঠাৎ করেই তারা অত্যন্ত আগ্রহের সাথে বিদেশে যারা অবৈধভাবে রয়েছে, স্পেশালি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডায়, বাঙালি তো বাংলাদেশের লোক তো জ্যাকসন হাইটস নিউ ইয়র্কে একটা বিশাল এরিয়া জুড়ে বাস করছে, এছাড়া লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, এসব কানাডা টরন্টোতে রয়েছে। এবং ইদানিং এই যে এশিয়া আমাদের এই অধিকার সহ বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন গুলো তারা প্রচুর সেমিনার করেছে, আলোচনা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অংশগ্রহণকারীরা ঢাকায় এসে তাদের সমস্যাগুলোর কথা বলেছে। এবং ফর্চুনেটলি আমি বলবো যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ চাপের মুখে পড়ে এইসব ইমিগ্রেন্টদেরকে বৈধতা দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ নিয়েছে, এমনকি আমাদের
কার্যকর পদক্ষেপের
ব্রিটেনে যে মিশনগুলো রয়েছে সেখানে ভিন্নভাবে দায়িত্ব দেওয়া হয়েছে যে অবৈধ ইমিগ্রেন্ট যারা অভিবাসী এদেরকে কিভাবে বৈধকরণ করা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাথে আলোচনায় বসেছে, এমনকি তাদের যে প্রয়োজনগুলো রয়েছে সেই সব দেশে বৈধকরণের জন্য বিশেষ বিশেষ পদক্ষেপ, সে ব্যাপারেও কিন্তু আমাদের খবরের কাগজগুলোতে, টেলিভিশন মিডিয়াতে বেশ কিছু কিছু প্রোগ্রামও হচ্ছে যে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি এবং কিভাবে বাংলাদেশের ডায়াসপোরাকে বাইরে, স্পেশালি মার্কিন যুক্তরাষ্ট্রকে আরো কার্যকরভাবে বৃদ্ধি করা যায়।
আচ্ছা, প্রফেসর শহীদুজ্জামান, আপনি যেমন বলছিলেন যে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু সেই পদক্ষেপের ফলে কোনো কি বিশেষ কোনো পরিবর্তন এসছে বা কোনো একটি ঘটনা বা কোনো উল্লেখযোগ্য কোনো কথা আপনি এখানে বলতে পারেন যে এই পরিবর্তন এসেছে এক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার ফলে, সেই ব্যবস্থা নেওয়ার ফলে?
অবশ্যই এসেছে। এর ফলে কি হয়েছে, আগে যে একটা গ্যাপ ছিল এবং একটা কিছুটা হস্টিলিটি ছিল, সেই হস্টিলিটির মানসিকতা অনেকাংশে চলে গিয়ে, এই অর্থে যে আমরা প্রায় এখানে দেখি যে ঢাকায় যিনি মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন উনি অত্যন্ত আগ্রহী বাংলাদেশের ব্যাপারে, প্রতিটা দিন উনি ঘুরে বেড়ান, বিভিন্ন সংগঠনের সাথে কথা বলেন, এবং আমরা মাঝে মাঝে প্রায় লক্ষ্য করি যে অভিবাসীদের ব্যাপারে উনি খুব সিম্প্যাথেটিক্যালি কথা বলেন। হিলারি ক্লিন্টন যখন ঢাকায় এসেছিলেন সেক্রেটারি অফ স্টেট হিসাবে এই প্রশ্নটা কিন্তু উঠেছিল, এবং হিলারি তখন নিজেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত তাকে বলেছিলেন যে কি ব্যাপার, আপনি কি এ ব্যাপারে সজাগ রয়েছেন, কিছু একটা হচ্ছে, আমরা কি কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছি। দেখা গিয়েছে যে এই ব্যাপারে এখন অনেকটা কিছুটা ওপেন মাইন্ডে কথা বলা, সহানুভূতিশীল হওয়া, এই ধরনের এক্সপ্রেশন গুলো আমরা আগে দেখতাম না, যেগুলো এখন আমরা দেখতে পাচ্ছি।
একটা টেলিফোন এসেছে, আমরা নেব। হ্যালো,
আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুদ বলছি।
বলুন।
আমার প্রশ্ন হচ্ছে যে আমরা প্রায়শই লক্ষ্য করছি যে অস্থির রাজনৈতিক কারণে এবং আমাদের জলবায়ুর পরিবর্তন হচ্ছে এর কারণে অসংখ্য মানুষ তার দেশ ত্যাগ করছেন, কখনো ব্যক্তি বিশেষে কখনো গোষ্ঠী ধরেই তারা দেশ ছাড়ছেন। এর ফলে যে দেশের মানুষগুলো দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় গ্রহণ করছেন, সেই যে দেশটিতে আশ্রয় নিচ্ছেন অর্থাৎ আশ্রয়দাতার দেশ, কতটা এই জনগণকে নেওয়ার ফলে তারা অর্থনৈতিক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, পাশাপাশি যারা আশ্রয় নিতে যাচ্ছেন তারা তাদের দেশ ছেড়ে যাওয়ার ফলে তাদের যে ক্ষতি, এই সামগ্রিক ক্ষতিটা বিশ্ব অর্থনীতিতে কি পরিমাণ প্রভাব ফেলছে, প্যানেলের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ।
তার মানে শ্রাবণীশ্বর, আপনি বলছেন যে যারা যাচ্ছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিক দিক থেকে, যে দেশে যাচ্ছেন যেখানেই হোক না কেন সেখানেও কিছু ক্ষতি হচ্ছে, তাই তো? আপনি প্রশ্নটি আরেকবার সবশেষ প্রশ্নটি মানে
সবশেষ প্রশ্ন হচ্ছে যে এই যে যাওয়া দুদেশের মধ্যে যে যাওয়া আসার, যে একটা দেশে যাচ্ছেন যেখানে আশ্রয় নিচ্ছেন সেই দেশটিতেও তো একটা অর্থনৈতিক প্রভাব পড়ছে, এরকম ভাবে বিভিন্ন দেশে বিভিন্ন জনগোষ্ঠী চলে যাচ্ছেন রাজনৈতিক কারণে বেশি যাচ্ছেন, আমরা এখন দেখতে পাচ্ছি যে বিশ্ব এখন অস্থির রাজনৈতিক ভাবে, এই যে যাওয়া, এই যাওয়ার ফলে বিশ্ব অর্থনীতিতে এই যে ক্ষতি, কতটা ক্ষতির পরিমাণ বাড়ছে, বিশ্ব অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে, নাকি এটা একটা স্থির অবস্থাতে থাকছে, ব্যালেন্স থাকছে, আমার প্রশ্নটা এখানে। অর্থনীতি আমরা যে ক্ষতি, আমরা দেখছি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমছে বাড়ছে এবং ক্রমান্বয়ে কমছে, আমরা প্রবৃদ্ধি বাড়ছে দেখছি না, জনগণ এখন দ্রব্যমূল্য তাদের হাতের কাছে নেই, সবকিছু ঊর্ধ্বগতিতে চলে যাচ্ছে, মানুষের নাভিশ্বাস উঠছে, আমার মনে হচ্ছে যে এটা বিশ্ব অর্থনীতিতে একটা প্রভাব ফেলছে,
রাজনৈতিক অস্থিরতা
এবং জলবায়ুর প্রভাব তো বটেই, জলবায়ুর প্রভাবটাও বেশ কাজ করছে, এই দুটো ক্ষেত্রেই কতটা প্রভাব ফেলছে অর্থনীতির উপরে, গোটা বিশ্বের অর্থনীতির উপরে।
বেশ, আমি এই অর্থনীতির উপরে আমি আপনার এই প্রশ্ন নিয়ে আমাদের প্যানেলে দুজন আছেন, দুজনের কাছেই যাব। শ্রী বরুণ দাস গুপ্ত, আপনার বক্তব্য কি বলুন এই ক্ষেত্রে?
তিনি যেটা বলছেন, প্রশ্নটা কি সংক্ষেপে বলুন তো, কি বললেন উনি?
উনি জলবায়ু পরিবর্তনের কারণে এবং যারা চলে যাচ্ছেন বা অর্থনৈতিক কারণে যে কোনো কারণেই হোক যারা যাচ্ছেন তাদেরও তো ক্ষতি হচ্ছে, তারা সবকিছু ছেড়ে চলে যাচ্ছেন, আবার যে দেশে যাচ্ছেন বা যেখানেই যাচ্ছেন সেখানেও একটা চাপ সৃষ্টি হচ্ছে, তো এই বিশ্ব অর্থনীতির উপর যে চাপটা পড়ছে সেটাই উনি
জানেন। এটা সম্পর্কে বক্তব্য হচ্ছে যে ধরুন আমি একটা বিশেষ ধরনের অভিবাসনের কথা বলছি, লিবিয়াতে যে গৃহযুদ্ধ চলছে বা একটা অশান্ত পরিস্থিতি আছে, তার জন্য লিবিয়া থেকে প্রচুর পরিমাণ লোক মানে নৌকায় করে ভূমধ্যসাগর পার হয়ে ইতালি দিয়ে মাল্টাতে ঢুকছে এবং তার সংখ্যাটা অসম্ভব রকম। এই বছরের আমি ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস এর যে ফিগার পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি যে এই বছরেই 32,000 লোক ইতালিতে ঢুকেছে, এর মধ্যে লিবিয়ান আছে 4,600, 7,500 আছেন সিরিয়ান, 7,500 আছেন এরিথ্রিয়ান, বাকি আছেন অন্য দেশে, এবং এদের মধ্যে অনেকে আসবার সময় নৌকো ডুবির ফলে মারা যাচ্ছেন, মানে একটা ঘটনাতেই আমি দেখতে পাচ্ছি 358 জন মারা গিয়েছেন নৌকো ডুবির ফলে, কাজে এই যে আশাটা ফলে তাদের নিজেদের যে খুব একটা সুবিধা হচ্ছে তা এসে স্বতন্ত্র চরাগোপ্ত ভাবে তারা আসছেন সেখানে জীবিকা অর্জনের
মানে প্রাণের ঝুঁকি নিয়ে তারা চলে যাচ্ছেন,
খুব মুশকিল হয়ে যাবে।
হ্যাঁ,
কাজে ওটাকে খুব একটা মানে স্বাভাবিক ব্যাপার বলে মনে হয় না এবং তারপরে তারা উপকৃত হচ্ছেন বলে মনে হয় না, ডিসপ্লেসড হয়ে আসছেন শরণার্থী হয়ে, কাজেই তারা খুব একটা উপকৃত হবেন বলে আমার তো মনে হয় না।
তার মানে এটার ফলে অর্থনীতির উপরেও চাপ পড়ছে, যারা যাচ্ছেন আসছেন তাদের ক্ষেত্রেও অনেক ক্ষতি হচ্ছে তাদের জন্য,
তাদের তো খুবই ক্ষতি হচ্ছে, আর যে দেশে গিয়ে হাজির হচ্ছেন তাদেরও অর্থনীতির উপরে চাপ পড়ছে।
ঠিক,
অলরেডি এখানে আমি আপনাকে আমি বলতে পারি যে ইস্টার্ন ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো তারা ইতিমধ্যেই বলে দিয়েছে যে তারা এইসব রিফিউজিদের জন্য এ পর্যন্ত যা টাকা পয়সা খরচ করেছে তার থেকে বেশি তাদের পক্ষে আর দেওয়া সম্ভব নয়, তার কারণ হচ্ছে তাদের ভাষায় দ্য ফ্লো হ্যাভ নেভার স্টপ, এই অভিবাসনের ফ্লো কখনোই বন্ধ হয়নি বরং ক্রমশই বাড়ছে, তারা কত টাকা দেবে, এইটা তারা বলছে এখন।
প্রফেসর শহীদুজ্জামান, আপনি বলবেন কিছু?
হ্যাঁ, আমি কিন্তু বিপরীত ধারণা পোষণ করি। আমি ম্যাডাম যিনি প্রশ্নটি করেছেন তাকে আমি এটা বলতে চাই যে দেখুন, যেসব দেশে কিন্তু এই যে অভিবাসীরা যাচ্ছে, সবচেয়ে বড় বেশি উপকৃত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, তারপর ক্যানাডা, এইসব দেশগুলো। এই অভিবাসীরা যতই তারা বেআইনি পথে যাক না কেন, কিন্তু একবার তারা যে তারা এইসব দেশের অর্থনীতিতে বিশাল রকমের কন্ট্রিবিউশন করছে। দেখুন ওইসব দেশগুলো যে কায়িক শ্রমিকরা যায় পশ্চিমা দেশগুলোয়, সেখানে সেখানকার জনসংখ্যা হ্রাস পাচ্ছে, শ্বেতাঙ্গ জনসংখ্যা ক্রমশই এমন ভাবে হ্রাস পাচ্ছে যে এমন এমন কাজ রয়েছে যেগুলো শ্বেতাঙ্গরা করতেই চায় না। এবং ইউরোপে আগামী দিনগুলো ইউরোপিয়ান ইউনিয়নে বিশাল একটা পপুলেশন ফোর্স, শুধু ব্লু কলার নয়, হোয়াইট কলার শ্রমিক যারা আর কি শিক্ষিত শ্রমিক, তাদেরও দরকার হবে। এবং ভারত থেকে, শ্রীলঙ্কা থেকে প্রচুর অভিবাসী স্বাভাবিক পথে এবং অন্য পথে যাচ্ছে। তারা কিন্তু এইসব দেশগুলোয় একটা বড় রকমের ডেমোগ্রাফিক চেঞ্জ আনতে সহায়তা করছে। আমরা যদি তাকিয়ে দেখি আমাদের দক্ষিণ পূর্ব দিকে, এই যে বিশাল একটা মহাদেশের মতো দেশ পড়ে আছে অস্ট্রেলিয়া, তার কোস্টাল এরিয়াতে শ্বেতাঙ্গ অধ্যুষিত লোকই বেশি থাকে, কিন্তু একটা বিশাল দেশ, তার হয়তো অনেকটা মরুভূমি হতে পারে, কিন্তু এইসব দেশে দেখেন এই যে চীন থেকে, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে, ভারত থেকে, বাংলাদেশ থেকে অনেক মানুষ যেতে চায়, তাদেরকে যেতে দেয়া হয় না নানা রকমের ছলনার মাধ্যমে। অথচ এই কন্টিনেন্টের মতো একটা বড় দেশে কিন্তু প্রচুর জনগোষ্ঠী প্রয়োজন রয়েছে।
হ্যাঁ, কিন্তু সেখানে অভিবাসনের কঠোর বিধিনিষেধ আছে, অভিবাসনের নীতিমালা অত্যন্ত কঠোর।
মানে
আসলে অস্ট্রেলিয়ার কথা আপনি যেমন উল্লেখ করলেন, সেখানে অভিবাসনের যে নীতিমালা সেটা অত্যন্ত কঠোর,
অত্যন্ত কঠোর। এক্স্যাক্টলি, আগে তো আপনার হোয়াইট অস্ট্রেলিয়া পলিসি ছিল যেটা অতি ডিসক্রিমিনেটরি, অথচ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সারাক্ষণই টান টান অবস্থায় থাকে। তারা ইন্দোনেশিয়াকে খুব ভয় পায় যে ইন্দোনেশিয়ার বিশাল এক জনসংখ্যা, সেখান থেকে যদি এরা নৌকা দিয়ে অস্ট্রেলিয়ায় আসে। বর্তমানে আপনার দেখেন অনেক করুণ ঘটনা ঘটছে, মায়ানমার থেকে বিতাড়িত হয়ে তারা নৌকা ডুবির মাধ্যমে মারা যায়। মাঝে মাঝে আমরা দেখি ভারত সরকার অত্যন্ত সহনশীল মানবতার নীতি গ্রহণ করে, তারা আন্দামান নিকোবর আইল্যান্ডে মাঝে মাঝে ডুবন্ত নৌকার মানুষদেরকে আশ্রয় দেয়, তাদেরকে খাবার দিয়ে ফেরত পাঠিয়ে দেয়। বরং বলবো যে ভারতের নৌবাহিনী কিন্তু অনেক বেশি সহনশীল থাইল্যান্ড বা মালয়েশিয়ার তুলনায়।
আমরা একটা সংক্ষিপ্ত বিরতি নিয়ে তারপরে আবার ফিরে আসছি আপনাদের কাছে।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
শ্রোতাদের মনে করিয়ে দিই, আজকে হ্যালো ওয়াশিংটন কল ইন শো ভয়েস অফ আমেরিকার আপনারা শুনছেন দেশান্তরণ ও অভিবাসন সংক্রান্ত সমস্যা বিষয়ে আলোচনা। সরাসরি টেলিফোন করে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন, ফোন নাম্বার 2026193062। বেশ, আমরা তাহলে আলোচনায় ফিরে আসি। প্রফেসর শহীদুজ্জামান, আপনি যেমন আলোচনা করছিলেন যে অস্ট্রেলিয়ার মতন বিশাল দেশ যেখানে জায়গা আছে এবং সম্ভব সব কিছু করার, কিন্তু তাও হচ্ছে না। হ্যালো, একজনের বোধ হয় টেলিফোন লাইনটা, প্রফেসর শহীদুজ্জামান আপনি আছেন লাইনে?
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি।
আচ্ছা, তাহলে বরুণ দাশগুপ্ত, ওনার নম্বরটা বোধ হয় কেটে গেল লাইনটা। হ্যালো শ্রী বরুণ দাশগুপ্ত, আপনি আছেন লাইনে?
ও,
তাহলে অন্য কেউ বোধ হয় ফোন করার চেষ্টা করছিল। বেশ, আমরা পরবর্তী শ্রোতার প্রশ্নে যাবো এবার।
আমি বাংলাদেশের উপকূলীয় জেলা পিরোজপুর থেকে মনিরুজ্জামান নাসিম আলী বলছিলাম। অভিবাসন বা দেশান্তর এটি দীর্ঘকাল থেকে আমরা লক্ষ্য করছি, মানুষ বিভিন্ন প্রয়োজনে দেশান্তরী হয়। বাংলাদেশে আমরা এই ভূখণ্ডে 47 সালের পরে যখন ভারত বিভাগ হলো, তখন রাজনৈতিক কারণে ব্যাপক অভিবাসন বা দেশান্তর আমরা লক্ষ্য করেছি। কর্মসংস্থানের প্রয়োজনে আস্তে আস্তে দেশের অভ্যন্তরে যেমন ছড়িয়ে পড়ছে, পাশাপাশি দেশের বাইরেও ব্যাপক, বাংলাদেশের পাশে ভারত, এখানে যারা অদক্ষ শ্রমিক বা যারা সাধারণ শ্রমিক দিনমজুর তারা যান, এর কাছে পাশে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করছি, বাংলাদেশেও কিন্তু ভারত থেকে ইদানিং গার্মেন্টস সেক্টর সহ বিভিন্ন সেক্টরে কাজের জন্য ঢাকা সহ বিভিন্ন জায়গায় অনেক নতুন নতুন স্কিলড সেমি স্কিল লোকজন আসছে, আবার বাংলাদেশ থেকে মাটিয়া যাচ্ছে। আগে যেমন আমরা ধারণা করতাম যে বাংলাদেশ থেকেই যায়, কিন্তু ভারত থেকেও কিন্তু বাংলাদেশে আসছে, এটা আসছে ইন্ডিয়ান বিভিন্ন জায়গা থেকে। তো সেক্ষেত্রে আমাদের দেশের এই যে বাইরে থেকে আসছে, এটা কি এটাকে বৈধতা দেওয়ার কি কোনো সুযোগ আছে কিনা, পারা যাবে কিনা, বা এটা বৈধতা দেওয়া উচিত কিনা, বা সরকারের এক ধরনের আগ্রহ থাকা উচিত যে এই ভারত থেকে যারা আসছে তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়।
এটাই তো আপনার প্রশ্ন, তো দেখি আমাদের প্যানেলে যারা আছেন কি বলেন। কারণ আপনি বলছেন যে ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে শ্রমিকরা যারা বিশেষ করে গার্মেন্টস ক্ষেত্রে, এবং তাদেরকে কিভাবে বৈধভাবে বৈধতা দেয়া যায়। প্রফেসর শহীদুজ্জামান, আপনি কি এ বিষয়ে কিছু আলোকপাত করবেন?
এই ব্যাপারটা আমরা জানি, তবে এটা কিন্তু বাংলাদেশের ভেতরে কোনো স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়ায়নি। এটা আমরা জানি যে ভারত থেকে প্রায় ঢাকা শহরে লক্ষাধিক ভারতীয় হোয়াইট কলার ওয়ার্কার, স্পেশালি স্কুল শিক্ষিকা, ইংলিশ মিডিয়াম স্কুল টিচার, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এন্টারপ্রেনিওর, ম্যানেজারিয়াল পোস্ট হোল্ড করছে।
কিন্তু তারা কি কোনো ছাড়পত্র মানে ভিসা নিয়ে আসছেন কাজ করার?
এদের ছাড়পত্রের ব্যাপারটা এখনো এমন কোন জটিলতা অর্জন করেনি, যদিও প্রায় মাঝে খবরে কাগজে মাঝে মাঝে এমন খবর ওঠে যে তারা কি বৈধভাবে আসছে, অনেক ওভারস্টে করছে, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা এখানে থেকে যাচ্ছে। কিন্তু সামহাউ অর আদার আমার মনে হয় এখানে ঢাকায় একটা মোটামুটি একটা ফ্রেন্ডলি বন্ধুত্ব ছিল, একটা সম্পর্ক রয়েছে। প্রায় আমাদের ঢাকায় বিভিন্ন রকমের উৎসবে অনুষ্ঠানে দেখা যায় প্রচুর ভারতীয়রা তাদের ফ্যামিলিজ নিয়ে এখন আসে, অংশগ্রহণ করে, এবং বলতে গেলে এখানে একটা অনেক আনছেই।
কিন্তু তারা কি স্থায়ীভাবে বসবাস করছেন?
এটা একটা সামাজিক একটা ডাইভার্সিটি সৃষ্টি করেছে, যেটা বলতে গেলে আমাদের এখানে এখন অনেকটা ওয়েল রিসিভড আমার মনে হয়।
প্রফেসর শহীদুজ্জামান, তারা কি স্থায়ীভাবে বসবাস করছেন পরিবার পরিজন নিয়ে বাংলাদেশে?
সেরকম আমার মনে হয়নি, আমার মনে হয় এখানে তারা এসছেন তাদের স্কিলস এর কারণে। এখন ঢাকার আপনার অ্যাপোলো হসপিটালে ভারতের দক্ষিণ ভারত থেকে আসা নার্স, প্রচুর নার্স রয়েছে, এবং তারা ঢাকায় খুবই সমাদৃত তাদের স্কিলস এর কারণে। ধরে নেওয়া হয় যে তারা অত্যন্ত মেধাবী, অত্যন্ত পরিশ্রমী, এবং বাংলাদেশে তারা মোটামুটি আমাদের যে নগর সভ্যতা সেখানে বেশ কার্যকর অবদান রাখছে, আমার তাই মনে হয়।
তো এটা কি সংখ্যক, শ্রী বরুণ দাশগুপ্ত আপনি কি জানেন যে কত সংখ্যক মানুষ এইভাবে যাচ্ছেন কর্মী যারা বাংলাদেশে?
ভারত থেকে বাংলাদেশে বেসরকারি ভাবে কেউ মানে প্রচুর সংখ্যক লোক যাচ্ছে সেটা আমি জানি না, এবং কিভাবে যাচ্ছে, বৈধ ভাবে যাচ্ছে না অবৈধ ভাবে যাচ্ছে? যদি অবৈধ ভাবে গিয়ে থাকে তাহলে তারা তো ইলিগাল ইমিগ্রেন্ট, তাদের তো ওখানে চাকরির
ব্যবস্থা।
এমন যদি হয় যে ভারতের কোন ভারত সরকারের কোন প্রজেক্ট বা কোন ভারতীয় কোন প্রাইভেট সেক্টরের কোন প্রজেক্টে সেখানে লোক নিয়ে গেছে ভারত থেকে, সেটা হতে পারে। যেমন আফগানিস্তানে প্রচুর ভারতীয় প্রজেক্টে প্রচুর ভারতীয় ওখানে কাজ করছেন, তারা মারাও যাচ্ছেন তালিবানিদের হাতে। তো এখানে বাংলাদেশে সেরকম কোন প্রচুর সংখ্যক ভারতীয় কোন সরকারি বা বেসরকারি প্রজেক্টে লিগালি গিয়েছেন কিনা সেটা আমার জানা নেই। যদি ইলিগালি গিয়ে থাকেন তাহলে পরে তো তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার স্বচ্ছন্দে ব্যবস্থা নিতে পারে, অসুবিধে কোথায়?
আচ্ছা, সেটা না, নাসিম আলীর যেটা প্রশ্ন ছিল যে যারা এসে কাজ করছেন, সাহায্য করছেন, তাদেরকে কিভাবে বৈধতা দেয়া যায় বা কিছু। তবে যেমন আপনারা দুজনেই বললেন যে যারা যাচ্ছেন তারা নিশ্চয়ই বৈধভাবে কোনো ভিসা বা কিছু নিয়ে কাজ করার কাগজপত্র নিয়েই তারা যাচ্ছেন, যে বাংলাদেশ থেকে ভারতে যান বা ভারত থেকে বাংলাদেশে যান।
সকলে যাচ্ছেন না, অনেকে যাচ্ছেন চোরাভোক্তা হয়ে যাচ্ছেন, তারপরে গিয়ে মিশে যাচ্ছেন লোকের সেখানকার জনসংখ্যার সঙ্গে, সেটাও হয়।
আচ্ছা, আমাদের টেলিফোনে
এরকম অনেক হচ্ছে, কানাডা থেকে আসছে।
আচ্ছা আচ্ছা, তো এখানে আরেকটি টেলিফোন বাজছে, দেখি কে ফোন করছেন। হ্যালো
হ্যালো, আমি আকবর হাজার, কিরণ, নিউ ইয়র্ক থেকে।
হ্যাঁ বলুন কিরণ।
রোকেয়া আপা, আজকে যে বিষয়ে মানে অনুষ্ঠানটা হচ্ছে, এটা এই বিষয়টা হচ্ছে অত্যন্ত ইউনিভার্সাল, এটা যুগে যুগে কালে কালে হয়ে আসছে, পৃথিবীর মানুষ দেশে দেশে ছড়িয়ে যাচ্ছে যুগে যুগে আমাদের, মানে সেই আমাদের দেশের মানুষ, এই ব্রিটিশ আমলেই কোথায় গায়ানা তিনি যাদের সব দেশে গিয়েছিল, এখনো যারা দেখতে আমাদের মতো কিন্তু কথা বললো অন্য ভাষায়। তো এটা হচ্ছে আসলে মানে এমন একটা জিনিস যেটা যেটা অলরেডি আমি বললাম সবসময় হয়ে আসছে, এটা ভবিষ্যতে হবে কাজের জিনিসটা। মানে আমরা আমরা অনেকেই, যেমন আমি ব্যক্তিগত ভাবে আমি প্রায় 20 বছর হলো আমি যুক্তরাষ্ট্রে বসবাস করছি, আর কেউ কেউ আছে এখানে 50 বছর বসবাস করছেন। এখন এইসব ব্যাপারগুলো খুব স্বাভাবিক হয়ে আসছে, আর পৃথিবীটা এখন ইটস এ গ্লোবাল ওয়ার্ল্ড, কারণ এখন মানে কে কোথায় থাকে কে কোথায় যায় এটা আগের দিনের মতো কোনো ব্যাপার না।
হ্যাঁ, কিন্তু কিরণ, দেশান্তরণ এবং অভিবাসন সংকট সমস্যা যেটাই বলুন সেটা তো আবার বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, যেমন অর্থনৈতিক চাপ বাড়ছে। এর আগেও একজন প্রশ্ন করেছিলেন যে জলবায়ু পরিবর্তন হোক, অর্থনৈতিক দিক থেকেই কারণেই হোক, সবাই যাচ্ছেন। যেমন শ্রী বরুণ দাশগুপ্ত বললেন যে লিবিয়া থেকে 32,000 মানুষ অন্যত্র চলে গেছে। তো যুদ্ধ বিগ্রহ হোক, অর্থনৈতিক কারণে হোক, জনসংখ্যা বৃদ্ধির চাপের কারণে হোক, যাচ্ছেন লোকজন সবসময়।
যেখানকার ভাষা তাদের জানা নেই, জীবনযাত্রা তাদের জানা নেই, কিন্তু খুব অবলীলায় আমাদের দেশের লোকরা ওই সব দেশে গিয়ে তারা সবকিছু অ্যাবজর্ব করতে পারে। না, আমার প্রশ্ন হচ্ছে আসলে এই ব্যাপারটা তো কোনোভাবেই রোধ করা যাবে না পৃথিবীতে এইভাবে যে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া। এটা বিভিন্ন কারণে, যেটা হচ্ছে একটা দেশের যুদ্ধ বিগ্রহের কারণে, যেমন বাংলাদেশে এখন রাজনৈতিক কারণে বাংলাদেশ থেকে অনেকেই যাচ্ছে, কেননা হচ্ছে ইউরোপে আমেরিকাতে, কাজে এটা আমাদের দেশের রাজনৈতিক কারণে সেটা বেশি হচ্ছে বিশেষ করে এই সময় আর কি। তো এটা আমার আমার মনে হয় না যে এটা রোধ করা যাবে বা এই এই যে প্রবণতা এটা মানে সীমিত হবে।
আমি
বলবো, আমি কিরণ ভাইয়ের সাথে কথার স্পিরিটের সাথে আমি সম্পূর্ণ ঐকমত্য পোষণ করি। আমি মনে করি যে এটা রোধ করা যাবে না, তবে এই ব্যাপারে আমার দীর্ঘ সময়ের আমার একটা গবেষণার বিষয় হচ্ছে এটা যে আনফর্চুনেটলি এই যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে আজ বিশ্বব্যাপী যে রাষ্ট্র ধারণা তৈরি হয়েছে, এখানে এই রাষ্ট্র ধারণার একটা বড় ডেঞ্জারাস বাস্তবতা হচ্ছে এই যে রাষ্ট্রের যারা পরিচালনা করে তারাই অধিবাসনের ব্যাপারে তাদের তারা নিয়ন্ত্রণ করে, সোভারেনটি বা সার্বভৌমত্বের ধারণাকে প্রয়োগ করে তারা বাইরের মানুষ আসবে কি আসবে না সেটা ঠিক করে দেয়। এবং এর ফলে দেখা গেছে যে দীর্ঘ সময় শত শত বছর ধরে শেতাঙ্গরা পৃথিবীর বেশিরভাগ অংশ দখল করে নিয়েছে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, তারপর দেখেন বিশাল রাশিয়া, সমস্তই শেতাঙ্গদের দখলে। হ্যাঁ, আনফর্চুনেটলি এই দক্ষিণ এশিয়ার মানুষ, আমরা পৃথিবীর এত বড় একটা জনসংখ্যা আমরা কিন্তু আগে থেকে ছড়িয়ে পড়িনি, এবং তার সবচেয়ে খারাপ ভুক্তভোগী দেশ হচ্ছে বাংলাদেশ। চিন্তা করেন 2020 সালে যদি আমাদের জনসংখ্যা যখন 20 কোটি ছাড়িয়ে যাবে তখন কিভাবে সম্ভব হবে ঢাকা শহরে বা বাংলাদেশে কৃষি জমি মেনটেইন করা। অলরেডি বাংলাদেশের সব জমি আস্তে আস্তে কৃষি জমিগুলো হারিয়ে যাচ্ছে, তারপর মানুষ এখানকার মানুষ যারা আগে ঘর মুখো ছিল তারা তাদের সহায় সম্বল ঘর বাড়ি বিক্রি করে চলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে হাজার হাজার বাংলাদেশের মানুষ অমানসিক পরিশ্রম করে, প্রচন্ড গরমে তারা কাজ করে, এবং এগুলো যখন আমরা শুনি তারা নানা রকমের অত্যাচারের মুখোমুখি হয়ে অনেক কষ্টে সাব হিউম্যান কন্ডিশনসে বাস করে, কিন্তু তারপরেও মানুষ এখানে লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি বিক্রি করে যেভাবেই পারে বাইরে চলে যাচ্ছে। এবং এই যে রাষ্ট্র ধারণা আমরা সৃষ্টি করেছি এটাকে নিশ্চয়ই আরো অনেক শিথিল করা দরকার, জাতিসংঘের হাতে তুলে দেওয়া উচিত যে পৃথিবীতে নতুন করে যেন বিভিন্ন আন্ডার পপুলেটেড অঞ্চলে যেন ওভার পপুলেটেড অঞ্চলের মানুষদের থাকার ব্যবস্থা করা হয়। আপনি দেখেন রাশিয়ার জনসংখ্যা এখন বাংলাদেশের চেয়েও কম, অথচ রাশিয়া বাংলাদেশের চেয়ে 100 গুণ বড়, তার সাইজ, সাইবেরিয়া সহ বিশাল অঞ্চল খালি পড়ে আছে।
সেইভাবে কি আর অভিবাসন, সেইভাবে কি আর কোন দেশের অভিবাসন নীতিমালা,
তারা চায় না। এমনকি সোভিয়েত ইউনিয়নের যে অঙ্গরাজ্য ছিল সেখানকার মানুষদেরকে রাশিয়াতে যে কাজ করতে গেলে নানা রকমের ডিসক্রিমিনেশন ফেস করতে হয়, এবং রাশিয়া এমন একটা দেশ যেখানে ওই রাশিয়ান জাতিসত্তার কারণে তারা খোলা মনে ইমিগ্রেন্টদেরকে গ্রহণ করবে এত বিরাট দেশে, এটা তাদের প্রয়োজনও রয়েছে কিন্তু সেটা সম্ভব না। এবং রাশিয়ান সরকারও প্রায় বলে যে আমরা রাশিয়ান অ্যাম্বাসেডারকে একবার শুনেছি বলতে যে বাংলাদেশ থেকে যদি বিশাল একটা জনসংখ্যা রাশিয়াতে যেত তাহলেও রাশিয়া আন্ডার পপুলেটেড থেকে যাবে, অথচ তারা কিন্তু আমাদের মতো দেশ থেকে অভিবাসীদের গ্রহণ করার ব্যাপারে এখনো তেমন আগ্রহ তারা দেখায় না, হয়তো ভবিষ্যতে কোনো একদিন তারা দেখাবে।
ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য, আশা করি কিরণ তার প্রশ্নের জবাব পেয়েছেন। আর ত্রিবরণ দাশগুপ্ত, আপনি কি এর সঙ্গে কিছু বলবেন?
মিন টাইপে তারা বলে
হ্যালো
না, একটা জিনিস হচ্ছে যেটা আমাদের স্মরণ করা দরকার, ইউরোপের বহু দেশ আছে বা অতীতে আরো বেশি ছিল যেখানে জনসংখ্যা কম, সেজন্য শ্রমিক সংখ্যা কম, তখন তারা তৃতীয় বিশ্বের দেশগুলোর থেকে অভিবাসন ওয়েলকাম করেছে যে তারা গিয়ে সেখানে কাজকর্ম করবে। কিন্তু ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে অভিবাসী যারা যায় সে যে দেশেই যায়, আমেরিকাই হোক কি ক্যানাডাই হোক কি ইংল্যান্ডই হোক কি জার্মানি হোক, সেখানে কিন্তু তারা অ্যাসিমিলেটেড হতে পারে না স্থানীয় জনসাধারণের সঙ্গে, ফলে কিছুকাল পরে একটা সময় আসে যখন স্থানীয় লোকদের সঙ্গে সংঘাত শুরু হয়। যেমন একটু আগে উনি বলছিলেন যে অস্ট্রেলিয়াকে প্রচুর লোক দিয়েছে, সত্যি কথা, কিন্তু আমরা কলকাতার কাগজে বা ভারতের অন্যান্য জায়গার কাগজে প্রায় দেখি যে অস্ট্রেলিয়াতে ভারতীয় ছাত্র ভারতীয় ছাত্রীদের উপরে ফিজিক্যাল হামলা হচ্ছে।
হ্যাঁ, এটা একটা বিরাট ইয়ে ছিল, তারা দুঃসংবাদ ছিল,
হতে পারছে না, সেই প্রশ্নটা কিন্তু থেকে যায়।
বেশ, আমরা একটা সংক্ষিপ্ত বিরতি নিয়ে এরপর পরবর্তী শ্রোতার প্রশ্নে যাব।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত হ্যালো ওয়াশিংটন শুনছেন, কলিন শো। সরাসরি আপনারা প্রশ্ন করতে পারেন, আমাদের ফোন নাম্বার হচ্ছে 2026193062। আজকের আলোচ্য বিষয় দেশান্তরণ এবং অভিবাসন সমস্যা বিশ্বব্যাপী। আর আমাদের প্যানেলে রয়েছেন প্রফেসর শহীদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনসের অধ্যাপক, এবং কলকাতা থেকে রয়েছেন শ্রী বরুণ দাশগুপ্ত, হিন্দু পত্রিকার প্রাক্তন সম্পাদক। বেশ, আমরা এবার পরবর্তী শ্রোতার প্রশ্নে যাব।
আমার পরিচয়, আমার নাম কাজী আজিলা খোকন। আমার প্রশ্ন, আমরা দেশের সার্বিক উন্নয়ন চাই এবং আমাদের এই জায়গাতে সমস্যাগুলো আছে, যাদের কাগজপত্র না, ইমিগ্রেন্টদের অনেক অসুবিধা, যুক্তরাষ্ট্র সরকার থেকে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হই, অনেক সুযোগ সুবিধা থেকে। আমাদের বাংলাদেশ সরকারের থেকে যদি তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নেয় তা আমার মনে হয় ভালো হয় আর কি। আমরা চাই দেশে গেলে পরে এয়ারপোর্টের কোনো ঝামেলা না হোক, অনেকে এসে টুকটাক সমস্যা দেয়, আমরা বিদেশে পড়ে থাকি দেশের স্বার্থে এবং আমরা তার থেকে কিছু উপার্জন করে দেশে পাঠাই আত্মীয় স্বজনের জন্য। অনেক ক্ষেত্রে আমাদের বহু সমস্যা, যারা নিজেরা প্রবাসীদের একজন গরিব মানুষ, বর্তমান রায়ের অবস্থা, মারা গেলে পরে তার বাড়িটা দেশে যেতে পারে না, বর্তমান সরকার যদি এ ব্যাপারে উদ্যোগ নেয়, যে সরকারি আসুক যদি লাশগুলো দেশে ফিরির ব্যবস্থা করেন তাহলে আমার মনে হয় ভালো হয়, আমার এটা দাবি আর কি।
ধন্যবাদ আপনার বক্তব্য এবং প্রশ্নের জন্য। প্রফেসর শহীদুজ্জামান, আপনি বাংলাদেশ সরকার তো একটু আগেই বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছেন, তো আজিজুল হক যেমন বললেন যে তাদের অনেক সমস্যাই দেখা দেয়, দেশে যাওয়ার সময় দেখা দেয়, তার তাছাড়া তিনি বললেন কেউ মারা গেলে সে দেশে ফেরত নিয়ে যাওয়া, সেটাও একটা সমস্যা হয়ে দাঁড়ায়, তো এখানে কি বলবেন?
খুবই খুবই যুক্তিসঙ্গত কথা বলেছেন আজিজুল হক সাহেব, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর ব্যাপার। এবং এই যে বাংলাদেশের মানুষ, আমরা প্রায় জানি যে এই যে মধ্যপ্রাচ্যে যারা আছে, যে আজিজুল হক সাহেবের মতো যারা, তারাই কিন্তু বাংলাদেশকে সচল রেখেছে। বাংলাদেশের মূল এই যে ইনকাম আসছে বিলিয়নস অফ ডলার, এখন বিলিয়ন আমরা ধরে নেই, এবং সে তার সোর্স হচ্ছে এই মধ্যপ্রাচ্যের এইসব লেবার। অথচ এরা যখন ঢাকা বিশ্ব বিমানবন্দরে ফিরে আসে, তাদের যে কি করুণ অবস্থা হয়, তাদের পেছনে এই লোভী মানুষ চারদিক থেকে ঘিরে ধরে, ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে ইমিগ্রেশনের কর্মকর্তারা, তাদের
এত হ্যারাস করে এবং তাদের জীবন একেবারে অত্যন্ত কষ্টকর করে তোলে, এবং এই ব্যাপারে বারবার বলা হয়, লেখা হয়, তুলে ধরা হয়, তারপর তারা তাদের প্রতিনিধিরা আমাদের এখানে এসে প্রাইভেট টেলিভিশনে তাদের সমস্যার কথাগুলো বলে, কিন্তু সরকার যে কোনো কারণেই হোক না কেন বড় রকমের উদাসীনতা দেখায়। মনে হয় যেন তাদেরকে যত খুশি এক্সপ্লয়েট করার জন্য এই দেশে সবাই হাংরি ফেসেস বসে থাকে। আমার মনে হয় এই অ্যাটিটিউড চেঞ্জ করা দরকার, এবং মধ্যপ্রাচ্যে এই যে বিশাল একটা আমাদের জনসংখ্যা, তারা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় অ্যাসেট, এবং তাদেরকে প্রাপ্য সেই সম্মানটুকু দেওয়া উচিত। তার অনেক সময় মৃত্যু ঘটে, ইনক্রিজিংলি সেখানে অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে, দেখা যায় যে এখানে আত্মীয় স্বজনরা বসে আছে, সরকারি উদ্যোগ অনেক স্লো, এবং ডেড বডিজ গুলো যে আত্মীয় স্বজনের কাছে এসে পৌঁছাবে সেই ব্যাপারে অনেক সময় অনীহা লক্ষ্য করা যায়। এসব ব্যাপারে আমাদের অনেক বেশি আরো সহনশীল এবং কার্যকর এবং কি বলে আস্থাশীল হওয়া দরকার।
ধন্যবাদ। ইমেলে প্রশ্ন করেছিলেন, তার নামও সৈয়দ আজিজ, তিনি লিখেছেন যে রোহিঙ্গা সমস্যা একটা বিরাট সমস্যা হয়ে দেখা দিয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশের জন্য এই জন্য সমস্যা যে তারা বাংলাদেশে প্রবেশ করছে এবং তারপর সেখান থেকে ছাড়পত্র পাসপোর্ট নিয়ে তারা বিদেশে যাচ্ছে, এবং সম্প্রতি কয়েকটি ঘটনা ঘটেছে, যেমন তারা নৌকা করে বাংলাদেশিরাও যাচ্ছে এবং রোহিঙ্গারাও যাচ্ছে মালয়েশিয়া, থাইল্যান্ড এইসব দেশের দিকে তারা যাচ্ছে। তো সেইটা রোধ করা কি করে সম্ভব? এবং অনেক ক্ষেত্রে হয় কি যে ভারতের সীমানা পেরিয়ে ভারত মহাসাগরের কাছাকাছি সেখান থেকে যাওয়ার সময় ভারতীয় নিরাপত্তা যারা রক্ষী রয়েছে তারাও তাদেরকে হয়তো আটক করতে পারে এবং সেক্ষেত্রে কিছু ব্যবস্থা নিতে পারে, সেটা কি সম্ভব হতে পারে এই ক্ষেত্রে? শ্রী বরুণ দাশগুপ্ত, আপনি কি বলবেন?
আমাদের কোস্টগার্ড যারা আছে, এটা তো প্রধানত কোস্টগার্ড এর কাজ, তারা যদি ইলিগাল ইমিগ্রেশন দেখে তাহলে ডেফিনেটলি তারা সেটাকে আটকাবে, কারণ এটা তো আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে, এই ধরনের লোক তো আসতে দেওয়া যায় না, নিশ্চয়ই করবে। তবে আমি যতদূর জানি রোহিঙ্গিয়াদের একটা বড় অংশ মিজোরামের মধ্যে দিয়ে বাংলাদেশে ঢুকেছে। এখন আমি জানি না যে সেখানকার যা এথনিক কম্পোজিশন যা, তাতে রোহিঙ্গিয়াদের চক্করে আইডেন্টিফাই করা এবং তাদেরকে আইসোলেট করা সম্ভব কিনা। তবে মিজোরামের মধ্যে দিয়ে ঢুকেছে এটা আমি আগেও শুনেছি, এবং একটা জিনিস খেয়াল রাখা দরকার রোহিঙ্গিয়াদের প্রসঙ্গে যে ওই ব্যাপারটা কিন্তু এখন খুব জটিল হয়ে গেছে, কারণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে রোহিঙ্গিয়াদের যে বিরোধ এটা একতরফাই বলতে হবে, বৌদ্ধরাই আক্রমণ করছে, রোহিঙ্গিয়ারা আক্রমণের ভিকটিম হচ্ছেন, সেটা কিন্তু সম্প্রতিকালে খুব ইন্টেনসিফাইড হয়েছে, এবং এই বৌদ্ধদের সঙ্গে অন্য ধর্মাবলম্বীদের যে বিরোধ সেটা কিন্তু এখন শুধু ব্রহ্মদেশে ও মায়ানমারে সীমাবদ্ধ নেই, শ্রীলঙ্কাতেও কিন্তু এই ধরনের সংঘর্ষ শুরু হয়েছে, সেটা আমাদের মনে রাখা দরকার।
ধন্যবাদ আপনি,
চট করে কোনো একটা সমাধান হবে না।
আচ্ছা, আমরা আরেকটি টেলিফোন বাজছে, দেখি কে ফোন করছেন, কোথা থেকে? হ্যালো,
হ্যালো, সালাম আলাইকুম।
সালাম আলাইকুম,
আমি নাসরিন হুদা বিথি বলছিলাম বাংলাদেশ থেকে।
বলুন,
আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে আজকাল যে জলবায়ুর কারণে দেশের এক মানে পানির স্তর কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, তারপরে এক দেশ থেকে মানুষ আরেক দেশে যাচ্ছে, যেমন গ্রাম থেকে লোকজন শহরে যাচ্ছে, তারপরে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, যেমন আমেরিকা অস্ট্রেলিয়ার দিকে মানুষ যেতে যাচ্ছে, তো এই মাইগ্রেশনের ব্যাপারে আপনারা, আমার প্রশ্ন হলো যে এইসব ক্ষেত্রে যেমন অস্ট্রেলিয়া, আমেরিকা, এই বড় বড় দেশগুলো কি সাহায্য করতে পারে এই ছোট ছোট দেশগুলোকে? আমার প্রশ্ন আপনাদের কাছে যে বড় বড় দেশগুলোর তো উচিত ছোট ছোট দেশগুলোকে সাহায্য করা।
অবশ্যই। তো ঠিক আছে, দেখি আমাদের প্যানেলে যারা আছেন তারা কি বলেন। প্রফেসর শহীদুজ্জামান কি বলবেন, বড় বড় দেশগুলো কিভাবে সাহায্য করতে পারে? প্রথম প্রশ্নটাই হচ্ছে যে সাহায্য করা উচিত কিনা, তারা কি করবেন এই ধরনের?
ইনফ্যাক্ট জাতিসংঘের মাধ্যমে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হয়েছে, যার ফলে বড় দেশগুলো, ধনী দেশগুলো যারা দায়ী, স্পেশালি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের দেশগুলো যারা এই বায়ু দূষণের জন্য দায়ী, এবং যারা ইনোসেন্ট দেশগুলোকে এর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, তারা একটা বড় রকমের ক্ষতিপূরণ দেবে এরকম একটা কথা দিয়েছে, এবং এই ক্ষতিপূরণের প্রক্রিয়া অলরেডি আলোচনার বিষয় হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে, কিন্তু দেখা গিয়েছে যে বাস্তব ক্ষেত্রে অনেকগুলো কমিটমেন্ট করা হয়েছে ক্ষতিপূরণের ব্যাপারে, কিন্তু সেগুলো
ফুলফিল করা এখনো হয়নি। যেমন বাংলাদেশকে যে কমিটমেন্ট করা হয়েছে ক্ষতিপূরণের ব্যাপারে সেটা দেয়া হয়নি। তো সেই ব্যাপারে যদি সম্ভব হয় প্রযুক্তিকে এমন ভাবে ব্যবহার করা যেতে পারে যাতে ক্ষতির মাত্রাটা কমিয়ে আনা যায়। তবে এটা ভুলে গেলে চলবে না যে উত্তর মেরুতে যে আপনার বরফ গলার প্রক্রিয়া শুরু হয়েছে তার পরিণতিতে কিন্তু পশ্চিমা দেশগুলো এই জলবায়ু পরিবর্তনের পরিণতি ফেস করবে এবং তাদের ক্ষতির মাত্রা হয়তো বা সহনশীল হতে পারে আমাদের তুলনায়। কিন্তু এর ফলে এটা আনডাউটেডলি বলা যায় যে একটা বড় রকমের ডেমোগ্রাফিক বা পপুলেশন মুভমেন্টের কারণ হয়ে দাঁড়াবে। যারা এই কোস্টাল এরিয়াতে থাকে, বলা হয় যে বাংলাদেশের দক্ষিণ অংশের প্রায় 1/3 অফ দ্য পপুলেশন এরা হয়তো স্থানচ্যুত হবে এবং এরা যে কোথায় যাবে শেষ পর্যন্ত সেটা এখনো বলা বেশ কঠিন ব্যাপার।
এই যে ক্লাইমেট রেফিউজিস, এদের সংখ্যা বাড়ছে জলবায়ু পরিবর্তনের ফলে, যাদের দোষেই হোক না কেন, বড় দেশগুলো বা ছোট দেশ যেখানেই যা হচ্ছে আপনি যেমন বললেন, তো এই যে ক্লাইমেট রেফিউজিদের সমস্যা, এটা তো খুব সংক্ষিপ্ত পথে কোনো সরাসরি একবার চট জলদি কোনো ব্যাপার নেই যেটা সমাধান করা যেতে পারে। বরুণ দাশগুপ্ত, আমি আপনার কাছে আসছি এই প্রশ্ন নিয়ে যে বড় দেশ অবশ্যই বাংলাদেশের পাশে, ভারত একটি বিরাট দেশ, তবে জনসংখ্যার চাপও রয়েছে ভারতের উপরে, সেই ক্ষেত্রে ভারত কি করতে পারে বা পরস্পরকে প্রতিবেশী দেশ হিসেবে কিভাবে সাহায্য করতে পারে?
প্রশ্নটা ছিল যে জলবায়ু দূষণে মানে উন্নত দেশগুলো কিভাবে অনুন্নত দেশকে
সাহায্য করতে পারে।
সাহায্য অবশ্যই করতে পারে কিন্তু তারা করবে না। আজকে জলবায়ু দূষণের প্রধান কারণ হচ্ছে এমিশন অফ কার্বন, কার্বন এমিশন, এবং সেটা হচ্ছে প্রধানত এই শিল্প ইন্ডাস্ট্রিয়ালি অ্যাডভান্স কান্ট্রিগুলোর ফলে। তারা সেই দূষণকে কিছুতেই কমাতে রাজি নয়, তারা উল্টো চাপ দিচ্ছে অনুন্নত দেশগুলোকে যে তোমরা কার্বন দূষণ কমাও। তারা কার্বন দূষণ কমাতে গেলে তাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটা ব্যাহত হবে, ওরা সেইটাই করছে। এবং এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, সেই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে বিপদটা সেটা কিন্তু একা আমাদের হচ্ছে না, মানে অনুন্নত দেশগুলোর হচ্ছে না, উন্নত দেশগুলোরও হচ্ছে, গোটা পৃথিবী হচ্ছে। কিন্তু সে সম্পর্কে তারা আদৌ সচেতন নয় বা সচেতন থাকলেও কিছু করতে রাজি নয়। তাদের ইয়ে হচ্ছে আমরা যেমন চলছি তেমন চলবো, আমাদের শিল্প ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন সেইভাবেই চলবে, স্যাক্রিফাইস যদি কিছু করতে হয় তারপরে সেটা অন্যান্য দেশকে করতে হবে।
কিন্তু তাদের
কাছে বাস্তব অবস্থা, কিয়োটো প্রোটোকল গ্রহণ করার পরে অনেক বছর পার হয়ে গেছে, কোনো কাজ হয়নি। প্রত্যেকবার মিটিং হয়, ওরা চাপ দেয় আমাদের উপরে, আমরা চাপ দিই ওদের উপরে, এবং এই ব্যাপারে চীন ভারত ইত্যাদি দেশগুলো পশ্চিমী দেশগুলোর বিরুদ্ধে একসঙ্গে এক জায়গায় দাঁড়িয়েছে। তাই যেটা উনি প্রশ্ন করেছেন যে উন্নত অনুন্নত দেশগুলোকে এই ব্যাপারে উন্নত দেশগুলো সাহায্য করতে পারে কিনা, আমার বক্তব্য হচ্ছে অবশ্যই পারে সাহায্য করতে, কিন্তু সাহায্য তারা করবে না।
ধন্যবাদ আপনাদের দুজনকেই, আপনারা অনেক সময় নিয়ে আজকে আমাদের ভয়েস অফ আমেরিকার সঙ্গে রইলেন, আজকে আমাদের অনুষ্ঠানে যোগ দিলেন। ঢাকা থেকে প্রফেসর শহীদুজ্জামান এবং কলকাতা থেকে শ্রী বরুণ দাশগুপ্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আগামীতে আপনাদের সাথে যোগাযোগ হবে। এবং শ্রোতারা যারা প্রশ্ন করলেন, যারা শুনলেন, সবাইকেই অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি আজকের অনুষ্ঠান থেকে যা শুনেছেন যা জেনেছেন তাতে কিছুটা আপনাদের উপকার হবে। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের হ্যালো ওয়াশিংটন এখানে শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।